আমি আজকে তোমাদের অভাব পদার্থ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ন্যায় বৈশেষিক 7টা পদার্থ স্বীকার করেছেন এবং এই 7টা পদার্থের মধ্যে আমরা দু ভাগ দেখতে পাই, একটা হলো ভাব পদার্থ আর একটা হলো অভাব পদার্থ। ভাব পদার্থের মধ্যে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ ও সমবায় এই কটি পড়ে এবং এগুলো নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। এছাড়া যেটি রয়েছে সেটি হলো অভাব পদার্থ। তারা বলেন যে আমাদের যেমন জ্ঞানের বিষয় হয় খাট, টেবিল, ফুল, এগুলো জ্ঞানের বিষয় হয়। আমি বলি লাল ফুল আছে বা এই ফুলটি লাল, বা টেবিলটি আছে, টেবিলের উপর বই আছে, এগুলো বলি, এগুলো প্রত্যেকটি আমার জ্ঞানের বিষয়। ঠিক সেরকমই আমাদের জ্ঞানের বিষয় টেবিলের উপর ফুলদানি নেই, এই ঘরে বিড়াল নেই, এরকমও হয়। অর্থাৎ আমরা যেমন হ্যাঁ বাচক জ্ঞান পাই সেরকম না বাচক জ্ঞানও পাই। অর্থাৎ ঘরে বিড়ালের অভাব আছে, টেবিলে ফুলদানির অভাব আছে, এই প্রকার জ্ঞান আমাদের সবসময়ই হয়। এখানে জ্ঞানের বিষয় কোনটা? এখানে কিন্তু জ্ঞানের বিষয় হলো ফুলদানির অভাব বা ঘরে বিড়ালের অভাব। এখন ন্যায় বৈশেষিক সম্প্রদায়, আমি তোমাদের আগেই বলেছি, তারা হলো বস্তু স্বাতন্ত্র্যবাদী। এটা আমরা আগেই জানি। বস্তু স্বাতন্ত্র্যবাদী কাদের বলা হয়? যারা মনে করেন যে জ্ঞানের অতিরিক্ত বস্তুর অস্তিত্ব আছে। অর্থাৎ সোজা কথায় আমরা এভাবে বলতে পারি, আমরা যাকে জানি সেটা আছে বলেই জানি, সেটা আছে এবং তাকে জানি। অর্থাৎ যাকে জানি তার একটা পৃথক অস্তিত্ব আছে, আমাদের জ্ঞানের অতিরিক্ত পৃথক অস্তিত্ব আছে। তাহলে আমরা অভাব জানি, আমি বললাম আমার টেবিলে ফুলদানির অভাব আছে, তাহলে এখানে জ্ঞানের বিষয় কোনটা? ফুলদানির অভাব। যেহেতু ফুলদানির অভাব জ্ঞানের বিষয় হয়েছে এবং আমরা এও জানি যে জ্ঞানের বিষয়ের স্বতন্ত্র অস্তিত্ব আছে, আমার অতিরিক্ত, আমার জ্ঞানের অতিরিক্ত স্বতন্ত্র অস্তিত্ব আছে, তাহলে অবশ্যই বলতে হয় ফুলদানির অভাব একটা আলাদা কিছু আছে। এটা একটা পদার্থ, জ্ঞানের বিষয় মানেই তো পদার্থ, তাহলে অভাবটাও একটা পদার্থ। সুতরাং তাদের বস্তু স্বাতন্ত্র্যবাদের সাথে সামঞ্জস্য রেখে তারা বললেন যে আমরা যেমন ভাব পদার্থকে জানি তেমনই অভাব পদার্থকে জানি। ভাব পদার্থ যদি আমাদের জ্ঞানের অতিরিক্ত বিষয় হয়, ঠিক সেই একইভাবে আমরা বলতে পারি অভাব পদার্থ জ্ঞানের অতিরিক্ত বিষয়। এখন তোমরা জানো যে বৈশেষিক সূত্রের যিনি প্রণেতা তার নাম হচ্ছে মহর্ষি কনাদ। মহর্ষি কনাদ বৈশেষিক সূত্রই তো আদি গ্রন্থ বৈশেষিকের, সেখানে কিন্তু পদার্থ বলতে 6টি ভাব পদার্থকেই বলেছিলেন। যদিও অভাবকে উনি স্বীকার করেছেন, অভাবের কথা উল্লেখ করেছেন, কিন্তু ভাব পদার্থ মানে পদার্থের মধ্যে উল্লেখ করেননি। প্রশস্তপাদ ভাষ্য, যেটা নাকি কনাদের সূত্রের উপর ভাষ্য রচনা করেছেন যিনি প্রশস্তপাদ, তিনিও অভাবকে পৃথক পদার্থরূপে উল্লেখ করেননি। তার পরবর্তী যে ভাষ্যকাররা তারা কিন্তু সকলেই অভাবকে অন্তর্ভুক্ত করে 7টি পদার্থ স্বীকার করেছে। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। ন্যায় বৈশেষিক দর্শনে অভাবের লক্ষণ কি দেওয়া হয়েছে? একটা লক্ষণ আমি এখানে উল্লেখ করেছি, লেখাটার সাথে মিলিয়ে দেখো, ভাব ভিন্নত্বম অভাবত্বম। অর্থাৎ যা ভাব পদার্থ ভিন্ন তাই অভাব। তার মানে অভাব কাকে বলে? যা ভাব নয় তাই অভাব। কিন্তু এবার যদি আমি তোমায় প্রশ্ন করি, আচ্ছা ভাব পদার্থ কাকে বলে? তুমি তো এমনও বলতে পারো যা অভাব নয় তাই ভাব। তাহলে কি লক্ষণটা ঠিক হবে? অভাব বললেই বলছি যা ভাব নয় তাই অভাব, আবার অভাব ভাব কাকে বলে? যা অভাব নয় তাই ভাব। তার মানে এই লক্ষণ কিন্তু সঠিক হতে পারে না, এই সমস্যাটা হতে পারে। এখানে যে দোষটা হয় এটাকে বলা হয় অনন্যাশ্রয় দোষ। এই জন্য পরবর্তীকালে বা আরেক রকম অভাবের লক্ষণ আমরা দেখতে পাই, সেখানে বলা হয়েছে নিষেধবোধক শব্দের দ্বারা উল্লিখিত জ্ঞানের বিষয় অভাব। অর্থাৎ নিষেধবাচক জ্ঞানের, মানে ধরো বেড়ালের অনস্তিত্ব, বেড়ালের অভাব, ফুলদানির অভাব, ফুলদানির অনস্তিত্ব, যে অনস্তিত্ব, অভাব, এগুলো সবই তো নিষেধবাচক। এই নিষেধবাচক শব্দের দ্বারা উল্লিখিত যে জ্ঞানের বিষয় তাই হলো অভাব। এরপরে আমি একটা জিনিস আলোচনা করেছি, এটা ন্যায় বৈশেষিকেরা বলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারা বলেছেন যে প্রতিযোগী প্রসিদ্ধ হলেই তার অভাব সম্ভব। এই কথাটার মানে কি? প্রতিযোগী কাকে বলে? যার অভাব তাকে বলা হয় প্রতিযোগী। এখন যার অভাব তাকে তাকে বলা হচ্ছে প্রতিযোগী, প্রতিযোগী প্রসিদ্ধ। প্রসিদ্ধ কথাটার মানে কি? আমরা সাধারণ ভাষায় প্রসিদ্ধ বলতে বুঝি বিখ্যাত, ফেমাস, এখানে কিন্তু সেই অর্থে নয়। এখানে প্রসিদ্ধ কথাটার মানে হচ্ছে জ্ঞাত, যাকে জানা হয়, জানা যায়, অর্থাৎ যার অস্তিত্ব কোথাও না কোথাও আছে। সোজা কথায় যার অভাব সেই বস্তুটিকে কিন্তু কোথাও না কোথাও থাকতে হবে, সেটা অলিক বস্তু হবে না। তুমি বললে পক্ষীরাজ ঘোড়ার অভাব, তাহলে হবে না, কারণ পক্ষীরাজ ঘোড়া হচ্ছে অলিক বস্তু। যার অভাব তার জ্ঞান কিন্তু থাকতে হবে, অর্থাৎ জ্ঞান থাকা মানে তার অস্তিত্ব কোথাও না কোথাও আছে। যেমন ধরো, আচ্ছা এর পিছনে ওদের একটা যুক্তি আছে, আগে সেটাকে আলোচনা করি। সেই যুক্তিটা কি? সেই যুক্তিটা হলো যে অভাবের যে জ্ঞান সেটা সবসময় বিশিষ্ট জ্ঞান, সবিকল্পক জ্ঞান। তোমরা সবিকল্পক জ্ঞান কাকে বলে আগে শুনেছ, আগে শিখেছ ন্যায় পড়ার সময়। অর্থাৎ বিশিষ্ট জ্ঞান যেখানে বিশেষ্য থাকে এবং বিশেষণ থাকে এবং বিশেষ্য বিশেষণের মধ্যে একটা সম্বন্ধ থাকে, বিশেষ্য বিশেষণ ও সম্বন্ধ অবগাহী জ্ঞান, তাই তো? যেমন আমি যখন বলছি এটি গোলাপ, এখানে বিশেষ্য হচ্ছে বস্তুটি, বিশেষণ হচ্ছে গোলাপত্ব, আর ওই বস্তুটি আর গোলাপত্বের মধ্যে একটা সম্বন্ধ, বিশেষ্য বিশেষণ সম্বন্ধ আছে। এরা বলছে অভাবের জ্ঞান সবসময় বিশিষ্ট। এখানে কোনটা বিশেষণ? যখন তুমি বলছো ফুলদানির অভাব, কিরকম অভাব? না, ফুলদানির অভাব। এখানে বিশেষণ হচ্ছে ফুলদানিটি, অর্থাৎ প্রতিযোগীটি, তার মানে প্রতিযোগী হচ্ছে বিশেষণ। একটা কথা মনে রাখবে, বিশিষ্টের জ্ঞান হতে গেলেই আগে কিন্তু বিশেষণের জ্ঞান হতে হয়। তুমি যদি ফুলদানিকে নাই জানো, তাহলে ফুলদানির অভাব বুঝবে কি করে? ফুলদানির অভাব কথাটা যখনই বলছো, তার মানে আমি ধরে নিচ্ছি তুমি নিশ্চয়ই আগে ফুলদানিকে জানো। তাই জন্য বলা হচ্ছে যে ফুলদানির অভাবে জ্ঞান হতে গেলে আগে প্রতিযোগীর জ্ঞান হতে হয়। এই প্রতিযোগীকে তার মানে প্রসিদ্ধ বা জ্ঞাত হতে হবে। সুতরাং প্রতিযোগী কোনো কাল্পনিক বা অলিক বস্তু হতে পারে না। তুমি যদি বলো যে আমরা তো এরকম বলি, আমরা তো বলি পক্ষীরাজের অভাব, শশশৃঙ্গের অভাব, শশশৃঙ্গ মানে হেয়ার্স হর্ন, খরগোশের শিঙালা খরগোশ। এখানে আসলে তুমি যার অভাব বলছো এটা হলো ঘোড়া এবং পাখির ডানা, এই দুটো সম্বন্ধের অভাব বলছো। ঘোড়াও কিন্তু প্রসিদ্ধ, পাখির ডানাটাও প্রসিদ্ধ, বা খরগোশ এবং শিং, এই দুটো সম্বন্ধের অভাব বলছো। যাই হোক, এটা আমার এত ডিটেলসে বলার দরকার নেই, কিন্তু এটা মনে রাখবে, তার মানে খরগোশের, খরগোশ যে প্রতিযোগী তার জ্ঞানও তোমার আছে, শৃঙ্গ যে প্রতিযোগী তারও তোমার জ্ঞান আছে। এটা এই দুটো মিলিয়ে বলছো যখন শশশৃঙ্গের অভাব, আসলে তুমি এখানে বলতে চাইছো খরগোশ এবং শিঙের, শিঙের সম্বন্ধের অভাব। বুঝা গেল? তাহলে আমরা যেটা বুঝলাম যে প্রতিযোগীর জ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে, কোনো অলিক বস্তুর অভাব হতে পারে না। এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা আলাদা করে অনেক সময় প্রশ্ন আসে যে তুমি অভাব, এরা তো অভাবকে তাহলে স্বতন্ত্র পদার্থ রূপে স্বীকার করলো ন্যায় বৈশেষিক, ছটা ভাব পদার্থ এবং অতিরিক্ত একটি পদার্থ অভাব। এই যে অভাবকে স্বীকার করলো, তার পেছনে যুক্তি কি? আমরা একটা যুক্তি কিন্তু আগেই বলে দিলাম যে তারা বস্তু স্বতন্ত্রবাদী, তারা মনে করে জ্ঞানের বিষয়ে, যে বিষয়ে জ্ঞান হচ্ছে তার অস্তিত্ব অবশ্যই আছে, সেটা জ্ঞানের অতিরিক্ত অস্তিত্ব, সেটা আছে বলেই আমি তাকে জানছি, অতএব অভাবের জ্ঞান হয়। সুতরাং অভাব পদার্থ নিশ্চয়ই আছে, এটা তো একটা যুক্তি আছে। কিন্তু আরো কিছু যুক্তি তাদের দিতে হবে, কারণ তাদের যারা বিরোধী, যারা নাকি অভাবকে স্বতন্ত্র পদার্থরূপে স্বীকার করেননি, তারা কিন্তু এর বিরুদ্ধে অনেক কথা বলেছে। আমরা এখানে যাদের মতটা বিশেষভাবে আলোচনা করব তারা হলেন প্রাভাকর মীমাংসা। তোমরা তো জানো মীমাংসা সম্প্রদায়ের মধ্যে দুটো ভাগ নিয়ে আমরা বিশেষত আলোচনা করি, একটা হচ্ছে, তিনটে ভাগ ইনফ্যাক্ট আছে, ভাট্ট মীমাংসা, প্রাভাকর মীমাংসা এবং মুরারি মিশ্র। তা এই ভাগ, তৃতীয় ভাগটার কথা আজকাল মানে বিশেষ শোনাই যায় না, আমরা সাধারণত প্রাভাকর মীমাংসা এবং ভাট্ট মীমাংসকদের মতই আলোচনা করি। এই প্রাভাকর মীমাংসক যারা, তারা কিন্তু অভাবকে অতিরিক্ত পদার্থরূপে স্বীকার করেনি। তাহলে তাদের কি যুক্তি সেটা আগে জানা যাক। তারা বলছেন যে তুমি যখন টেবিলে ফুলদানির অভাব বলছো, তুমি কি কিছু দেখতে পাচ্ছ বা কিছু, তোমার কি আলাদা কিছু জ্ঞান হচ্ছে টেবিল ছাড়া? টেবিলে ফুলদানির অভাব, তোমার কিন্তু জ্ঞান হচ্ছে টেবিলটাই। তোমার যখনই অভাবের জ্ঞান হয়, কোনো না কোনো অধিকরণে হয়, কোনো না কোনো স্থানে, কোনো না কোনো জায়গায় হচ্ছে, অধিকরণে হচ্ছে, তুমি সেখানে অধিকরণের অতিরিক্ত তোমার কোনো জ্ঞান হয় কি? তা তো হয় না। তাহলে আমি কেন অভাবকে পৃথক পদার্থ রূপে মানব? আমি যেটা বলবো যে অভাব হলো অধিকরণ স্বরূপ, অর্থাৎ যা অধিকরণ তাই হচ্ছে অভাব। আচ্ছা, তাহলে এক্ষেত্রে তারা বললেন কি, অভাব হলো অধিকরণ স্বরূপ। তার মানে ফুলদানির অভাব যেটা, সেটা টেবিলে যদি বলো টেবিল স্বরূপ, খাটে যদি বলো খাট স্বরূপ, ভূতলে যদি বলো ভূতল স্বরূপ, তাহলে এইভাবে সব অভাবে অধিকরণ স্বরূপ। ন্যায় বৈশেষিক রায়ের উত্তরে বললেন যে তুমি যদি অধিকরণ স্বরূপ বলো তাহলে তো গৌরব হবে, অর্থাৎ অনেক অনেক বেশি কথা বলতে হবে। কেন? এই দেখো, আমি এক্ষুনি যেটা বললাম তোমাকে, এক ফুলদানির অভাব তোমার যদি টেবিলে থাকে, এই গোল টেবিলে আছে, গোল টেবিল স্বরূপ, ওই চৌকোনো টেবিলটার উপর আছে, চৌকোনো টেবিল স্বরূপ, এই খাটের উপরে আছে খাট স্বরূপ, চেয়ারের উপর আছে চেয়ার স্বরূপ, ভূতলে আছে ভূতল স্বরূপ, তাহলে এক ফুলদানির অভাবকে তোমার কত কতগুলো আলাদা করে স্বীকার করতে হচ্ছে বলো? তার থেকে আমি যদি খালি অভাবকে পৃথক পদার্থ রূপে স্বীকার করি, তাহলে আমার একটা অভাব পদার্থ স্বীকার করলেই হয়ে যাবে। সুতরাং ন্যায় বৈশেষিকরা বলছেন যে বরং আমার মতটা স্বীকার করো, অর্থাৎ অভাবকে অতিরিক্ত পদার্থ বলো, অধিকরণ স্বরূপ বলো না, তাহলে কিন্তু তোমারটা গৌরব হবে, আমারটাই লাঘব হবে। এর উত্তরে প্রাভাকর মীমাংসকরা বললেন যে ঠিক আছে, আমি বুঝলাম যে আমাকে অনেকগুলো অধিকরণ স্বরূপ বলে মানতে হচ্ছে, কিন্তু এই যে অধিকরণগুলো তো আমি অলরেডি মেনে নিয়েছি, টেবিল বলো খাট বলো ভূতল বলো, এগুলোকে তো তুমিও মেনেছো আমিও মেনেছি, এগুলো সব দ্রব্য। তাহলে দ্রব্যটাকে আমি ইতিমধ্যেই মেনে নিয়েছি, তাহলে আমার কিন্তু অল্প পদার্থে হয়ে যাচ্ছে, অভাব একটা অতিরিক্ত পদার্থ স্বীকার করতে হচ্ছে না। তুমি যেখানে অভাব বলছো ওটা যদি দ্রব্য পদার্থ হয়, তাহলে ওটা দ্রব্য পদার্থ স্বরূপ, বা অন্য কোনো পদার্থ হয় অন্য পদার্থ স্বরূপ হবে, ওগুলো অলরেডি অ্যাকসেপ্টেড, তাহলে আমাকে অতিরিক্ত তো কিছু মানতে হচ্ছে না। ন্যায় বৈশেষিক তার উত্তরে বললেন যে এই অভাব প্রসঙ্গে এসো, তুমি অভাব কটা মানছো? অভাব কিন্তু তোমাকে ঘটাভাব অসংখ্য মানতে হচ্ছে, মানে অনন্ত ঘটাভাব, অতীতে যেখানে যেখানে ছিল সেগুলো সব অধিকরণ স্বরূপ, যত যেখানে যত অধিকরণ আছে সব অধিকরণ স্বরূপ, তো অনন্ত ঘটাভাব স্বীকার করতে হবে, যেটা নাকি প্রায় অসম্ভব। তার থেকে অভাবকে অতিরিক্ত পদার্থ রূপে স্বীকার করলেই লাঘব হবে। এরপরে ন্যায় বৈশেষিক আরো কিছু যুক্তি দিলেন। তারা কি বললেন? তারা বললেন দেখো, অধিকরণে যেখানে অভাব থাকে সেখানে অভাবের সাথে অধিকরণের সম্পর্ক কি থাকে? আধার এবং আধেয়। আধার আধেয় সম্পর্ক আমরা সমবায়ের সময়, সংযোগের সময় সব পড়েছি। আধার আধেয়টা কি? যেমন আমি বলেছিলাম একটা শিশিতে তেল আছে, শিশিটা হবে আধার, তেলটা হবে আধেয়। টেবিলে ঘটাভাব, টেবিলটা আধার, টেবিলেতে ঘটাভাব আছে, ঘটাভাবটা হচ্ছে আধেয়। ভূতলে ঘটাভাব, ভূতলটা আধার, ঘটাভাবটা হচ্ছে আধেয়। তাহলে এটা সবাই স্বীকার করবে যে অভাব আর অধিকরণ, অভাবের অধিকরণের মধ্যে সম্পর্ক আধার এবং আধেয়। আচ্ছা, আধার এবং আধেয় যখনই বলবে তখন তো দুটো পৃথক পদার্থ বলতে হবে। তুমি তেল, তেলের শিশি আর তেল, এই দুটো কখনো এক হতে পারে? কিংবা টেবিলে যে ফুলদানির অভাব, টেবিল আর ফুলদানির অভাব কি করে এক হবে? একটা আধেয় একটা আধার। তাহলে সেখান থেকেও আমরা বলতে পারি যে অভাব অধিকরণ স্বরূপ হতে পারে না। এরপরে এরা আরো একটা জোরালো যুক্তি দিয়েছে। সেই জোরালো যুক্তিটা কি? জোরালো যুক্তি যেটা, সেটা হলো যে সাধারণভাবে আমরা সবাই এটা মানবো, এটা একটা নিয়মই আছে যে যে ইন্দ্রিয়ের দ্বারা যে পদার্থের জ্ঞান হয় তার অভাবেরও সেই ইন্দ্রিয়ের দ্বারাই জ্ঞান হয়। যেমন তুমি একটা কাপড়ে, বস্ত্রে লাল রঙের অভাব, তুমি কি করে জানবে? লাল রংটাও চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা জানতে, লাল রঙের অভাবটাও চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা জানবে। ওটা তো নাক দিয়ে জানবে না বা কান দিয়ে জানবে না। ঠিক সেরকম ধরো আমে মিষ্টত্বের অভাব, আমের মিষ্টি স্বাদটা কি করে জানতে? জিভ দিয়ে। মিষ্টত্বের অভাবটা কি করে জানলে? অবশ্যই জিভ দিয়ে। এখন মীমাংসকদের মত যদি আমরা মেনে নিই তাহলে কিন্তু এখানে সমস্যা আছে। কি সমস্যা? মীমাংসকরা কি বলেছেন? বলেছেন অভাব হচ্ছে অধিকরণ স্বরূপ। ঠিক আছে, তাহলে আমে তিক্ত স্বাদের অভাব, তিক্ত স্বাদের অভাবটা তাহলে অধিকরণ কোনটা? আম, আম স্বরূপ। তাহলে অধিকরণ স্বরূপ যদি হয়, যে তিক্ত স্বাদের অভাব যদি আমের সাথে আইডেন্টিক্যাল হয়, তাহলে আম যাকে দিয়ে জানবো তিক্ত স্বাদের অভাবও সেই ইন্দ্রিয় দিয়ে জানবো। আম কোন ইন্দ্রিয় দিয়ে জানি? চোখ দিয়ে জানি, হাত দিয়ে স্পর্শ করে জানি। তাহলে তিক্ত স্বাদের অভাবও আমরা চোখ দিয়ে জানবো বা হাত দিয়ে স্পর্শ করে জানবো। তাই কি হয়, আমরা কি আমের মধ্যে তিক্ত স্বাদের অভাব সেটা জানি কি করে? আমটাকে তো মুখে দিয়ে স্বাদ নিয়ে তবেই তো বলি না এটা তেতো নয়। সুতরাং এই দৃষ্টান্তের সাহায্যেও বলা যেতে পারে বা এই যুক্তির সাহায্যেও বলা যেতে পারে যে অভাব অধিকরণ স্বরূপ নয়, অভাব অতিরিক্ত পদার্থ। তাহলে এই সব যুক্তির সাহায্যে বৈশেষিকেরা প্রমাণ করেছেন যে অভাব অধিকরণ স্বরূপ নয়, এটি অতিরিক্ত পদার্থ। তাহলে আজকে আমরা কি জানলাম? আমরা কিন্তু জানলাম যেটা, যে অভাব কাকে বলে, অভাবের স্বরূপ সম্পর্কে একটু বৈশেষিক মতে যেটা অভাবের স্বরূপ, এবং তারপরে আমরা যেটা জানলাম যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো অভাবকে ন্যায় বৈশেষিক কেন পৃথক পদার্থ রূপে স্বীকার করেছেন। এইটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন হিসেবে অনেক সময় আসে বা বড় প্রশ্নের লেজুর হিসেবেও আসে। এটা কিন্তু মাথায় রাখবে যে অভাবকে কেন তারা পৃথক পদার্থ রূপে স্বীকার করেছেন, এটা 5 নম্বরের প্রশ্ন বা যে কোনো প্রশ্নের একটা পার্ট হিসেবে আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা দেখো। অভাবের কিন্তু, অভাবের উপর কিন্তু আমার আরো আলোচনা আছে। আমি অভাবের শ্রেণী বিভাগ, ক প্রকার অভাব, সেগুলোকে ব্যাখ্যা আমি আস্তে আস্তে করব। এইটুকু আগে জানো, এর পরের দিন আমি এর পরের অংশটা আলোচনা করব। ঠিক আছে।